এমন সময় জঙ্গলের উধারে একটা খসখসানি আওয়াজ শোনা গেল। চৌকিদার বলল,
বাঘ এসে গেছে বাবু।
ওর কথা শুনেই আমরা তাকিয়ে দেখি, সত্যি ঝোপঝাড়ের আড়ালে একটা বাঘ আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শিবরাম চক্রবর্তীর গপ্প অবলম্বনে হর্ষবর্ধন ও গোবর্ধন। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। হর্ষবর্ধনের বিড়ম্বনা। বাড়ি ফিরেই হর্ষবর্ধন গোবর্ধনকে ডেকে বলল,
বুঝলি গোবরা, এই মাত্র একটা স্কাউবয়েটের সঙ্গে ভাব হলো।
গোবর্ধন অবাক হয়ে প্রশ্ন করল,
স্কাউবয়েট সে আবার কি?
ওমা, স্কাউবয়েট কি জানিস না? এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউবয়েট।
এই শুনে গোবর্ধন আরো অবাক হয়ে প্রশ্ন করল,
স্কাউবয়েট ভারী অদ্ভুত নাম তো, কথাটার মানে কি দাদা?
মানে মানে আর এমন শক্ত কি, ইংরেজি কথার যা মানে হয় তাই। স্কাউ মানে হলো গিয়ে গরু, আর বয়েট মানে বয়েট মানে বয়েট মানে।
গোবর্ধন নিজের মতো ভাবনা চিন্তা শুরু করে দিল।
বয়েট মানে বয়াটে নয় তো?
বয়াটে বয়াটে গরু, তার মানে গরু আবার বয়াটে গিয়ে,
মানে যেসব গরু একেবারে বয়ে গেছে, বারোটা বেজে গেছে।
তা তো বুঝলাম, কিন্তু আলাপ যার সাথে হলো সে গরু কেন হতে হবে? সে তো ছোট্ট একটা ছেলে, একসঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ। আজ দি খাঁকি রঙের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে, গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে। কিন্তু ছেলেটা যে স্কাউবয়েট সেটা আমি টের পাইনি।
কেন দাদা, টের পেলে না কেন?
কি করে টের পাবো, একটা ছেলে পাশে বসে চলে গিয়ে এইটুকু শুধু জানি। টের পেলাম ঢের পরে, যখন মরতে মরতে বেঁচে গেলাম।
মরতে মরতে বেঁচে গেলে?
হ্যাঁ রে, আরেকটু হলেই না, ট্রামে কাটা পড়ছিলাম আর কি, সেই স্কাউবয়েটটাই তো বাঁচিয়ে দিল। মানুষের উপকার করা ওদের নিয়ম কি না?
বাহ বাহ, সত্যি ভারী উপকারী ছেলে তো, আর পাঁচটা ছেলের মতো নয়।
যা বলেছিস, আমিও তাই ঠিক করেছি।
কি ঠিক করেছো দাদা?
ঠিক করেছি আমিও একটা স্কাউবয়েট হব, যাকে পাবো, যাদেরকে পাকড়াও করতে পারবো, ধরে ধরে উপকার করে দেবো, আমি দেবই। কি বলিস তুই?
কিন্তু স্কাউবয়েটের পোশাক চাই তো, পোশাক কই তোমার?
না না না, ওই পোশাক আমার পোষাবে না, মার্ক আমার স্কাউবয়েট নাই ভালো। হ্যাঁ, এমনি লোকের উপকার করা যায় না, ধরে বেঁধে করা যায় না, কি করলে ক্ষতি কি?
পরদিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল, আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তাঁর।
হ্যাঁ, আজই তো, আজ থেকে আমি পরের উপকারে লাগবো। এক বেকার জীবন কোনো কারের না, সুযোগ পেলেই কারুর না কারুর কিছু না কিছু একটা উপকার তো আমি করবই, করতেই হবে, নইলে জীবনই বৃথা।
হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো, বাড়ি থেকে শুরু করলে কেমন হয়, গোবর্ধন থেকে শুরু করলেই বা ক্ষতি কি? নিজের ভাইকে প্রথমে পর বলে বিবেচনা করে পরোপকারে হাতে খড়ি হোক না কেন, তারপর পরের ভাইরা তো পড়েই আছে, খুশি মতো করলেই হলো। হর্ষবর্ধন হাতের পাঁচ ধরেই আগে টান মারেন,
গোবরা, এই গোবরা, এই হতভাগা কোথায় গেলি?
আশ্চর্য, তিনি উপকার করবেন বলে হাত ধুয়ে বসে আছেন, অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই। দেখো দেখি কাণ্ড, হাঁক ডাক শুনে গোবর্ধন এসে হাজির।
এত সকালে ডাকাডাকি করছো কেন দাদা, কি হয়েছে?
আমি ভাবছি তোর উপকার করলে কেমন হয়।
হ্যাঁ, আমার আবার কি উপকার করবে, ইয়ে মানে আমি কেন?
তাই হয়, তুই বুঝবি না, এখন যা একটা চেলা কাঠ নিয়ে আসে গিয়ে।
চেলা কাঠ দিয়ে কি হবে?
আরে আনলেই টের পাবি।
পরোপকারের দুর্বহ দায়িত্বের মোট বহন করে হর্ষবর্ধনের তখন সারা মুখ গুমোট।
চেলা নিয়ে আয়, তারপর হাতে নাতে দেখিয়ে দেব।
গোবর্ধন মুখ বেজার করে একখানা চেলা কাঠ নিয়ে এসে দাদার হাতে দিল। চেলা কাঠ হাতে নিয়ে হর্ষবর্ধন বলল,
আচ্ছা তোকে যদি আমি আজ থেকে শুধু পিঠে করে বয়ে নিয়ে বেড়াই, সেটাতে কি তোর খুব উপকার হবে না?
আমাকে পিঠে করে কেন?
বাহ, চলতে ফিরতে তাহলে তোকে আর ভেটতে হবে না। হাঁটা চলায় কত কষ্ট হয় তোর বলতো, তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায় মন্দ কি?
গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে বলল,
বলতে পারি না, তা হয়তো একরকম মজাই হবে।
তাই ভাবছি আজ থেকে আমি তোকে পিঠে বয়ে নিয়ে বেড়াবো। দিন রাত তুই আমার পিঠে পিঠেই থাকবি। বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে, তেমনি আমার পীঠস্থানে আমি তোকে প্রতিষ্ঠা করব, কেমন?
এতখানি দেবত্বের প্রলোভনেও গোবর্ধন প্রলুব্ধ হতে পারে না, সে আপত্তি তোলে।
কিন্তু সেটা কি খুব ভালো হবে দাদা?
কেন হবে না? তোর উপকার তোর ভালো করে হবে, অথচ ভালো হবে না সে কেমন কথা?
একটু আধটু মাঝে সাঝে চাপতে হলে মন্দ হয় না, কিন্তু তা বলে দিন রাত মানে?
তাহলে আর কি?
তাহলে কি?
তাহলে আগে তোকে খোঁড়া হতে হয়, পাওয়ালা কাউকে তো পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না, মানায় না তেমন। সেটার কি এমন উপকার করা হলো বল? খোঁড়া মানুষকে যে পিঠে তুলে নেয় সেই তো যথার্থ দয়ার্দ্র, সত্যিকারের উপকারী তো তাকেই বলে।
এটা তুমি একদম ঠিক বলেছো দাদা, তাহলে আমার চেয়ে বরং একটা খোঁড়াকে।
আরে তাই তো, আরে তাই তো কাঠটা আনছি, আগে তোর পা ভাঙি খোঁড়া করি তারপর তো।
কথা শেষ না করে হর্ষবর্ধন চেলা কাঠ হাতে তুলে গোবর্ধনের পায়ের দিকে তাক করে। গোবর্ধন কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে যায়, তারপর যখন বুঝতে পারে দাদার আসল উদ্দেশ্যটা কি, তখন এক অনির্বচনীয় আশঙ্কা তার ভেতরে সংক্রামিত হতে শুরু করে এবং সে ভয়ানক বিচলিত হয়ে পড়ে। তিন লাফে সিঁড়ি টপকে ছাদে উঠে যায় সে, তারপর চিলে কোঠায় ঢুকে খিল কেটে দেয়।
আমার দ্বারা বাড়ির কারো কোনো উপকার হবে না, ভাইটাও উপকার নিতে চাইলো না। দূর দেখি বাইরের কারুর সুবিধা মতো কিছু করা যায় কিনা।
এই বলে চেলা কাঠটা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। গলায় একটা রুমাল জড়াতে অবশ্য ভোলেননি, পুরোপুরি বয় স্কাউট তো হতে পারবেন না, হাফ প্যান্ট পরা তার পক্ষে যতটা অসম্ভব এই বয়সে বয় হতে পারাটা তার চেয়েও অনেক কঠিন। তাই যতটুকু সম্ভব ততটুকুই করেছেন, গলায় রুমাল বেঁধেছেন। বিশ্বজুড়ে পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন সেটা জানানোর উদ্দেশ্যেই ওই রুমাল। বড় রাস্তার মোড়ে হর্ষবর্ধন যখন পৌঁছলেন, তখন তার মনে বিশ্বপ্রেমের দানা বেশ ভালো করে জমাট বেঁধে গেছে। বিশ্বের হিত লালসায় তিনি লালায়িত, কারো না কারোর কিছু না কিছু ভালো তিনি করবেনই, ভালো করেই করবেন, সুযোগ পেলেই করবেন এবং করে সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতে পারবে না, খবরের কাগজে বিজ্ঞাপনের জয় ঢাক বাজিয়ে তা জাহির করা হবে না। নামের জন্য নয়, লাভের জন্য নয়, নিঃস্বার্থভাবে পরের আর নিঃস্বের উপকার, খুব বেশি না হোক অন্তত একজনের, আজ একটাই যথেষ্ট। আজ একটা হোক, কাল আর একটা, পরশু আর একটা, এইভাবে বারবার। এমনি করতে করতেই ভালো কাজ করার অভ্যেস হয়ে যাবে, বদ অভ্যেসে দাঁড়িয়ে যাবে শেষটায়। এই করে করেই তো মানুষ উন্নতির পথে এগিয়ে চলবে। এই কথা ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন। গ্যালেফ স্ট্রিটের গাড়ি ধর্মতলা ঘুরে যাবে। এসপ্লেনেডে পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে ট্রামে, হর্ষবর্ধনও ভাবনায় ভর্তি হতে থাকেন। পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার! হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনের সিটে হাতখানেকের মধ্যেই একটি বয়স্ক মেয়ে কখন যেন এসে বসেছে। মেয়েটির কোলে একটা ছোট্ট শিশু, মেয়েটির রোগা লম্বা মুখ,
পরিচ্ছন্ন হলেও কাপড় চোপড়ে পরিষ্কার দারিদ্রের ছাপ। জীবন সংগ্রামে ও যে নাজেহাল হয়ে পড়েছে সেটা বেশ বোঝা যায়। মেয়েটিকে দেখা মাত্রই হর্ষবর্ধনের হৃদয় বিগলিত হতে থাকে। এই তো তার সুযোগ, বলতে গেলে সুবর্ণ সুযোগ। মেয়েটির কবজি থেকে একটা ময়লা হাত ব্যাগ ঝুলছে। হর্ষবর্ধন লক্ষ্য করলেন ব্যাগের মুখটি খোলা। ওই খোলা ব্যাগের মধ্যে একটা আধুলি কিংবা একটা টাকা হর্ষবর্ধন অনায়াসে ফেলে দিতে পারেন। আহা, মেয়েটি বাড়ি গিয়ে ব্যাগটা দেখে কি খুশি না হবে, কি আনন্দ, কি আহ্লাদিতই না হয়ে উঠবে তার মুখ। না, টাকা নয়, 5 টাকার একটা নোট তিনি ব্যাগের মধ্যে গড়িয়ে দেবেন। মনে মনে পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন। 5 টাকার একটা নোট তিনি হাতে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে ঝোঁকেন। উপকার করার দুঃসাহসে তার বুক দুরু দুরু করতে থাকে। তাক বুঝে ফাঁক গলিয়ে নোটটা ফেলতে যাবেন এমন সময় একটা কান ফাটানো গলা খন খন করে ওঠে। পাশের সিটে বসা এক ব্যক্তি উত্তেজিত হয়ে হর্ষবর্ধনের দিকে আঙুল দিয়ে ইশারা করে। মেয়েটি আর্তনাদ করে ব্যাগ ছাপলে নেয়। এতক্ষণে মেয়েটির কোলে শিশুটি কেঁদে উঠেছে। কন্ডাক্টর টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেয় বিপদ সূচক ঘন্টা। ট্রামের প্রত্যেকে হর্ষবর্ধনের দিকে তাকায়। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাতটি টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন। বোকার মতো কাজ করেন অবশেষে। সারা গাড়িতে ভারী হইচই পড়ে যায়। সবাই কথা বলতে থাকে একসঙ্গে।
কি বলবো মশাই, ভালো মানুষের দিন আর নেই, সব একেবারে চড়ে চড়ে ট্রাম তুতো ভাই হয়ে গেছে।
আরে দাদা, ওটা মাস্তুতো হবে।
হ্যাঁ মশাই, আমি জানি সেটা, একটু পান করলাম।
পান করলেন? ও কি পান করলেন এখন? সাধু শরবত নাকি?
একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্য ব্যয় দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে। তারপর লোকটি মেয়েটির দিকে তাকিয়ে শান্ত ধীর কণ্ঠে বলেন,
ভালো করে দেখুন তো ম্যাডাম, আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছি কিনা।
ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করে বলতে থাকে,
আমি বলছি সেরকম কিছু হয়নি, মানে আসলে ব্যাপারটা না।
কিন্তু কি করে তিনি ওই জনতার সামনে বোঝাবেন যে তিনি ঠিক উল্টোটাই করতে যাচ্ছিলেন? গাড়ির একজনও কি তাঁর কথা বিশ্বাস করবে, তাঁর নোট গলানোর কথায়? এদিকে মেয়েটি গজগজ করে বলতে থাকে,
না কিছু নিতে পারেনি, বেচারা পড়া পড়া, 4টে শিকি আর 2টো পয়সা ছিল মোটে, তাই রয়েছে, কিছুই নিয়ে উঠতে পারেনি। বাবা কো?
কন্ডাক্টর জিজ্ঞেস করে,
আপনি কি ওকে পুলিশে দিতে চান?
চুরি তো করতে পারেনি, তবে আর পুলিশে দিয়ে কি হবে?
হর্ষবর্ধন অস্ফুট স্বরে বলে ওঠেন, নানা দিক থেকে নানা কণ্ঠ নানা বক্তব্য প্রকাশ করতে থাকে। এদিকে কন্ডাক্টরের সময় চলে যাচ্ছে, তার সঙ্গে ধৈর্য, তাই সে হর্ষবর্ধনকে তাড়া লাগায়।
এই তুমি এখন নেমে যাও তো গাড়ি থেকে, নামো নামো নামো, আমার মাই কাটবে।
এর উপরে আর আপিল করা চলে না। ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে। প্রথমবার পরোপকারের চেষ্টার এই বিপরীত ফল দেখে তার মেজাজ স্বভাবতই খিঁচড়ে গেছে। তিনি বেশ ঘা খেয়েছেন এবং দুমড়ে হতাশ হয়ে গেছেন। উৎসাহের অনেকখানি তার উবে গেছে। কিন্তু ভেবে দেখলে পরোপকারিতে জীবন কি এরকমই নয়? পৃথিবীর যে সব মহৎ লোক অকালে মহাপ্রয়াণ করেছেন, যীশু খ্রিস্ট থেকে শুরু করে যে সব মহাত্মারা পরের ভালো করতে গিয়ে বেঘরে মারা পড়েছেন, তাঁদের আর হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয়? আস্তে আস্তে আবার তাঁর প্রেরণা ফিরে আসতে থাকে। এইভাবে হাঁটতে হাঁটতে ভাবতে ভাবতে শিয়ালদা স্টেশন পায়ে পায়ে পার হয়ে যান হর্ষবর্ধন। চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গাঁয়ের পথে গিয়ে পড়েন। আধা শহর আধা পাড়াগাঁর মতো একটা জায়গা। হ্যাঁ, এই পাড়াগাঁই তিনি চান, এই গেঁয়ো লোকের সঙ্গই তাঁর কাম্য। শহরের লোকেদের মতো সন্দিগ্ধ ভাব এদের হয় না। ওরা কোঁচা দূরস্থ শহুরে মানুষদের মতো ওঁচা নয়। আর এই গ্রামের মধ্যে কেউ না কেউ তো অভাবী থাকতেই পারে, উপকৃত হবার যার ভীষণ প্রয়োজন এবং হর্ষবর্ধনের সাহায্য প্রাপ্ত হতে যে বিন্দু মাত্র বাধা দেবে না, উপকৃত হয়ে যে বাধিত হবে, ধন্যবাদ জানাবে, চিরকৃতজ্ঞ থেকে যাবে। ইতস্তত দৃষ্টি চালাতেই দেখতে পান একটি চাষার মেয়ে তরকারির মোট মাথায় বোঝার ভারে কাতর ও কুঁজো হয়ে পথে চলেছে। তখনই তার পুরনো সংকল্প ফিরে আসে। হর্ষবর্ধন গুটি গুটি পায়ে মেয়েটির কাছে এগিয়ে যান, নিজের গলাটা যত দূর সম্ভব মোলায়েম করে মিঠে করে বলেন,
এই যে শোনো না, তোমার ওই বোঝা আমায় দাও না, আমি তোমার বাড়িতে বয়ে দিয়ে আসছি।
মেয়েটি সন্দিগ্ধ চোখে হর্ষবর্ধনের দিকে তাকায়, তারপর বলে,
তুমি বুঝি, তুমি বুঝি সেই লোক?
হর্ষবর্ধন ঘাবড়ে গিয়ে বলেন,
আমি কি কি বলছো?
কি বলছো? মশারমান কাছ থেকে গুড়ের ডাগি নিয়ে পগারপার করেছে তুমি তো, সাত দিনও হয়নি গা, এরই মধ্যে ভুল লাগেছো?
হর্ষবর্ধন অবাক হয়ে জিজ্ঞেস করে,
আমি কি বলছো তুমি, আমি কেন পালাবো?
বাড়ি বই দিয়ে আসছি বলে এই যেমন আমার গায়ে এসে পড়ছো, মশারমার কান্নায় সাত রাত্রির পাড়ায় কারোর ঘুম হয়নি, আর বলা হচ্ছে আমি কেন পালাবো?
আমি নই, আমি নই, মানে আমার মতো অন্য কেউ হতে পারে, গুড়ের নাক দিয়ে আমি কখনো চোখেই দেখিনি।
মোরকে ঠকাবার ফন্দি, ঠক কথা কা, দেখি তো গোপটা সত্যি করেন নাকি, টেনে ছিঁড়ে পতঙ্গকে দিয়ে।
এই বলে সেই চাষার মেয়ে নিজের হাতে অবলীলায় মাথার মোট মাটিতে নামিয়ে তার চেয়েও অবলীলায় হর্ষবর্ধনের গোঁফের দিকে এগিয়ে এলো। হর্ষবর্ধন আর এক মুহূর্ত দাঁড়ালেন না, সোজা উল্টো দিকে প্রায় ছুট দিলেন। না, পরোপকার না, এই ভাবতে ভাবতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে আধ মাইল দূরে গিয়ে হাঁপ ছাড়লেন। একটু শান্ত হয়ে তিনি ভাবলেন, তাহলে কি সত্যি পরোপকার করা যাবে না? ডুবন্ত লোককে যদি সলিল সমাধি থেকে বাঁচানো যায়, তবে হাতের কাছে অমন ডুবুডুবু লোক পাচ্ছেন কই? আর যদি পানও বা, হর্ষবর্ধন তো সাঁতারের শও জানেন না। উঁচু মই বেয়ে উঠে পাঁচতলা বাড়ির পুঠুরির মধ্যে ঢুকে লেলিহান অগ্নিশিখা ভেদ করে ছোট্ট একটা কচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পরোপকার হিসেবে এই বা মন্দ কি? কিন্তু তার আগে এরকম একটা বাড়ি পেতে হবে, সেই বাড়িতে একটা ছোট মেয়ে থাকতে হবে, বাড়িতে যদি আগুন না লেগে থাকে তাহলে লাগাতে হবে। না, এ অনেক কাজ, তার নাগালের বাইরে। থাক, আর পরোপকার না, এবার থেকে তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন। পৃথিবী পড়ে পচুক, মানুষ গোল্লায় যাক, তিনি ফিরেও তাকাবেন না। পরোপকারের জন্য তিনি প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু তা বলে গোঁফ বিসর্জন? প্রাণ তিনি দিতে পারবেন, কিন্তু গোঁফ, গোঁফ কিছুতেই নয়। হর্ষবর্ধনের বাঘ শিকার। হর্ষবর্ধনকে আর রোখা গেল না তারপর কিছুতেই। বাঘ মারবার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন, বললেন,
আর একটু হলেই তো আমাকে মেরেছিল প্রায়, হতভাগা বাঘকে আমি সহজে ছাড়ছি না।
গোবর্ধন অবাক হয়ে জিজ্ঞেস করল,
কি করবে দাদা তুমি বাঘ নিয়ে? পুষবে?
মারব, মারব ওকে, আমাকে মেরেছে আর ওকে আমি রেহাই দেবো ভেবেছিস?
তোমাকে আর মারলো কোথায়? মারতে পারলো কই?
একটুর জন্যই বেঁচে গেছি না,
মারলে তারা বাঁচাতে পারতিস আমায়?
গোবর্ধন চুপ করে থাকল। এই কথার কোনো জবাব সে দিতে পারল না।
এই গোঁফটা বুঝলি, এই গোঁফটাই আমায় বাঁচিয়ে দিয়েছে জানিস।
এই বলে নিজের গোঁফ দুটো তিনি একটু মুচড়ে নিলেন, তারপর বললেন,
এই গোঁফের জন্যই বেঁচে গেছি আজ, নইলে ওই লোকটার মতোই হাল হতো আমার।
মৃতদেহটির দিকে তিনি আঙুল দেখিয়ে বললেন,
ভালো করে দেখ গোবরা, ওর গোঁফ নেই, গোঁফ বাদ দিয়ে ওকে তো হুবহু আমার মতোই দেখতে, ওনা হয়ে আমিও হতে পারতাম, কি হতো তাহলে বলতো?
চৌকিদার, একটা বন্দুক জোগাড় করে দিতে পারো আমার, যত টাকা লাগে দেব।
চৌকিদার এসে জিজ্ঞেস করল,
বন্দুক নাকি করবেন বাবু?
বন্দুক দিয়ে কি করবে বাবু, বাঘ শিকার করবো আবার কে, বন্দুক নিয়ে কি করে মানুষ?
এই বলে তিনি আমার দিকে তাকালেন, তারপর বললেন,
আমার এই বীরত্ব কাহিনী তাও লিখতে হবে আপনাকে, যত সব আজে বাজে গল্প লিখেছেন আমাকে নিয়ে, লোকে পড়ে শুধু হাসে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে আমি শুনেছি।
আমি বললাম, তাতে কি হয়েছে, লিখে দেবো আপনার শিকার কাহিনী, আপনার এই বাঘ মারার গল্পটাই লিখে দেব, কিন্তু তার জন্য বন্দুক ঘাড়ে এত কষ্ট করে প্রাণপণে বাঘ মারতে হবে কেন, বনে বাদারেই বা যেতে হবে কেন, বাঘ মারতে এত হ্যাঙ্গামে কি মানে আছে মশাই, বন্দুকের কোনো দরকার নেই, সাপ ব্যাং একটা হলেই হলো, কলমের কেরামতিতে সাপ ব্যাং দিয়েই বাঘ মারা যায়। গোবরা টিপ্পনি কেটে বলল,
মুখেনো মারিতং বাঘং,
কি বললে?
চৌকিদার এতক্ষণ ধরে কি যেন গভীর চিন্তায় নিমগ্ন ছিল, মুখ খুলল এবার।
আপনি টাকার কথা বলছেন বাবু, তা টাকা দিলে এনে দিতে পারি একটা বন্দুক, দুদিনের জন্য আমাদের দারোগা সাহেবের বন্দুকটাই চেয়ে আনতে পারি, বাঘের ভারী উপদ্রব হয়েছে এধারে, মারতে হবে বাঘটাকে, এই বললেই তিনি ওটা আমায় ধার দেবেন, ব্যবহারের পর আবার ফেরত দিয়ে আসবো।
শুধু বন্দুক নিয়ে কি করব, শুনে ওর সঙ্গে গুলি কার্তুজ জোটা ইত্যাদি এসবও দেবেন তো নাকি, নইলে বন্দুক দিয়ে পিটিয়ে কি বাঘ মারা যায়, ডায়মন্ডটা করতে গেলে তার আগে বাঘই তো আমায় সাবড়ে দেবে তাই না?
তা কি হয় কখনো, বন্দুকের সঙ্গে কার্তুজ ফার্তুজও দেবেন বই কি?
তাহলে যাও নিয়ে ওকে চটপট, বেশি দেরি করো না, বাঘ না মেরে নড়ছি না আমি এখান থেকে, জলগ্রহণ করবো না আজ।
আমি বললাম, না না বন্দুকের সঙ্গে কিছু খাবার টাবার নিয়ে এসো ভাই, খালি পেটে কি বাঘ মারা যায়, আর কিছু না হোক কিছু রুটি মাখন বিস্কুট চকলেট এসব এনো পাও যদি। চৌকিদার চলে গেল এবং কিছুক্ষণ পরে চৌখস চৌকিদার বন্দুক এনে হর্ষবর্ধনের হাতে দিল,
এই নিন বাবু।
দেখে
বন্দুক পেয়ে হর্ষবর্ধন আমাকে জিজ্ঞেস করল,
আচ্ছা কি করে বাঘ মারতে হয় আপনি জানেন?
মানে বাঘে পেলেই বাঘ মারা যায়, কিন্তু বাঘেই তো পাওয়া যায় না ওদের, বাঘে পাওয়ার চেষ্টা করতে গেলে উল্টে নাকি বাঘেই পায়।
বাবু আগে বনের ভেতরে যেতে হবে, তারপর বাঘের খোঁজ পাবেন।
বেশ তবে তাই হোক।
হর্ষবর্ধনের জেদ চেপেছে আর কেউ তা আটকাতে পারবে না। আমরা সবাই মিলে খাবার দাবার বন্দুক সব গুছিয়ে বনের ভেতরে ঢুকলাম। গভীর বনের ভেতরে পা বাড়াতে প্রথমেই যে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করল সে কোনো বাঘ নয়, বাঘের বাচ্চাও নয়, আস্ত একটা কোলা ব্যাং। ব্যাং দেখে হর্ষবর্ধন ভারী খুশি হয়ে বললেন,
এটা শুভ লক্ষণ, ব্যাং ভারী পয়া জানিস তোমরা?
গোবর্ধন জিজ্ঞেস করল,
মালকীর বাহন বুঝি?
ওহো সে তো পেঁচা।
যা বলেছেন, পৃথিবীতে সব পেঁচালো লোকই হচ্ছে ওই মালকীর বাহন, পেঁচ কোষে টাকা উপায় করতে হয় জানো না ভাই?
তাহলে ব্যাং বুঝি সিদ্ধিদাতা গণেশের? না 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 না, সে তো হলো কি ইঁদুর।
আমি পয়া বলেছি, কারুর বাহন টাহন বলে নয়, আমার নিজের অভিজ্ঞতা। আমরা প্রথম যখন কলকাতায় আসি তোর মনে নেই গোবরা, ধর্মতলা একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম।
মনে আছে, পেয়ে তুমি সেটা পকেটে লুকিয়ে ফেলেছিলে, পাছে কারো নজরে পড়ে, তারপর বাড়ি ফিরে এসে খুলে দেখতে গিয়ে দেখলে
দেখলাম চারটে ঠ্যাং। মানি ব্যাগের আবার ঠ্যাং কেন রে? তারপর ভালো করে পরীক্ষা করে দেখি, ও মা, ওটা আসলে ট্রাম গাড়ির চাকার তলায় পড়ে চ্যাপটা হয়ে যাওয়া একটা ব্যাং।
ব্যাগ খুলতে গিয়ে ব্যাং পেলে, সে ব্যাং খোলা গেল না বটে,
কিন্তু তারপর থেকেই আমাদের বরাত খুলে গেল, কাঠের কারবারে কেঁপে উঠলাম আমরা। আমরা এখানে টাকা উড়িয়ে দিতে এসেছিলাম, কিন্তু টাকা কুড়িয়ে থই পাই না তারপর।
ব্যাংক তাহলে বিশ্বকর্মার বাহন হবে নির্ঘাত, যত কারবার আর কারখানার কর্তা ওই ঠাকুরটি তো। কি বলেন মশাই আপনি, ব্যাংক বিশ্বকর্মার বাহনই তো বটে?
ব্যাংক না হলেও ব্যাংক তো বটেই, বিশ্বের কর্মীদের সহায়ই হচ্ছে ওই ব্যাংক। আর বিশ্বকর্মাদের বাহন বোধ হয় ওয়ার্ল্ড ব্যাংক।
ব্যাংক থেকেই তো ব্যাংক, একই কথা, ব্যাংক থেকেও আমার আমদানি, আবার ব্যাংক থেকেও।
ব্যাংকটাকে দেখে একটা গল্পের কথা মনে পড়ে গেল। আমি বলি, জাম্পিং ফ্রগ এর গল্প, মার্ক টোয়েন এর গল্প, তাঁরই লেখা, ছোটবেলায় পড়েছিলাম গল্পটা।
মার্ক টোয়েন মানে
এক লেখকের নাম, ওই মার্কিন মুলুকে থাকেন।
আর জাম্পিং ফ্রগ,
জাম্পিং মানে লাফানো, আর ফ্রগ মানে হচ্ছে ব্যাংক, মানে যে ব্যাংক কিনা লাফায়।
ও তাহলে মশাই লাফিং ফ্রগ বলুন।
তাও বলা যায়। গল্পটা পড়ে আমার হাসি পেয়েছিল তখন, তবে ব্যাংকের পক্ষে ব্যাপারটা তেমন হাসির হয়েছিল কিনা আমি জানি না। গল্পটা শুনুন এবার। মার্ক টোয়েনের সময় সেখানে ঘোড় দৌড়ের মতন বাজি ধরে ব্যাংকের দৌড় হতো। লাফিয়ে লাফিয়ে যে ব্যাংক আর সব ব্যাংকে টেক্কা দিতে পারত সেই মারত বাজি। সেজন্য করত কি, অন্য সব ব্যাংকে হারাবার মতলবে, যাতে তারা তেমন লাফাতে না পারে, ওই লাফিয়ে লাফিয়ে এগিয়ে যেতে হবে তো, সেই জন্য সবার আড়ালে এক একটাকে ধরে পাথর কুচি খাইয়ে বেশ ভারী করে দিত কেউ কেউ।
ব্যাংক সেই পাথর কুচি খেত?
অবুত বালক তো, যা পায় তাই খায়।
আমার বিশ্বাস হয় না।
পরীক্ষা করে দেখলেই হয়, এই তো একটা ব্যাংক পাওয়া গেছে, এখন বাজিয়ে দেখা যাক না খায় কিনা।
গোবরা কতকগুলো পাথর কুঁচি জোগাড় করে এনে ব্যাংকটাকে গেলাতে বসল। হাঁ করিয়ে ওর মুখের কাছে কুঁচি ধরে দিতেই কি আশ্চর্য, তখনই সে গোপালের ন্যায় সুবোধ বালক হয়ে গেল। একটার পর একটা গিলতে লাগলো টুপটাপ করে। অনেকগুলো কুঁচি গিলে ঢাউস হয়ে উঠল ওর পেট, তারপর মাথা হেঁট করে চুপচাপ বসে রইল ব্যাংকটা। ভারী কি দেহ নিয়ে লাফানো তো দূরে থাক, নড়াচড়ার কোনো শক্তিই রইল না তার।
খেলো তো বটে, খাওয়ালিও তো দেখলাম, ব্যাটা এখন হজম করতে পারলে হয়।
খুব হজম হবে, ওর বয়সে কত পাথর হজম করেছি দাদা, ভাতের সঙ্গে এতদিনে যত কাঁকড় গিলেছি, ছোটখাটো একটা পাহাড়ই চলে গেছে আমাদের গর্ভে, হয়নি হজম?
আলবাত হয়েছে, এই হজম না হলে তো জম এসে নিয়ে যেত। হঠাৎ গোবর্ধন আঁতকে চেঁচিয়ে ওঠে,
ওই দেখো দাদা।
আমরা সবাই দেখলাম প্রকাণ্ড একটা সাপ, গোখরই হবে হয়তো, ইঁকে বেঁকে এগিয়ে আসছে আমাদের দিকে। চৌকিদার বলে উঠল,
একটুও নড়বেন না বাবুরা, নড়লেই সাপ এসে ছোবলাবে, আপনাদের দিকে নয়, ও ব্যাংকটাকে নিতে আসছে।
আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখলাম, তাই বটে, আমাদের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে সে ব্যাংকটাকে এসে আত্মসাত করল। সাপটা এগিয়ে এসে ধরল ব্যাংকটাকে, তারপর এক ঝটকায় লহমার মধ্যে মুখের ভেতর পুড়ে ফেলল, তারপর গিলতে লাগল আস্তে আস্তে। আমরা দাঁড়িয়ে ওর গলাধ্যকরণ লীলা দেখতে লাগলাম। গলা দিয়ে পুরুষ্টু ব্যাংকটা তার তলার দিকে চলতে লাগল, খানিকটা গিয়ে থেকে গেল এক জায়গায়, আর সেইখানেই আটকে রইল। তারপর সাপটা যতই চেষ্টা করুক সেটাকে আর নামাতে পারল না, পেটের ভেতর ঢুকে ব্যাংকটা তার পিঠের উপর কুঁজের মতো উঁচু হয়ে রইল। উঠকো ব্যাংকটাকে গিলে সাপটা উঠ হয়ে গেল শেষটায়, তার মুখখানা যেন কেমন একটা হয়ে গেল, তীব্র বৈরাগ্য হলেই যেমনটা হয়। ভ্যাবাচাকা মার্কা মুখে, সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে, জুবু থুবু হয়ে, নট নড়ন চড়ন সে পড়ে রইল সেইখানে। তারপর তার আর কোনো উৎসাহ দেখা গেল না।
ছুঁচো গেলার চেয়েও খারাপ দশা হয়েছে সাপটার, বুঝলে দাদা? সাপের পেটে ব্যাং, আর ব্যাঙের পেটে যত পাথর কুচি। আগে ব্যাং পাথর কুচিগুলো হজম করবে, তারপর সাপ হজম করবে গিয়ে ব্যাংটাকে, সে বোধহয় আর এই জন্মে নয়।
ওদের কে কাকে হজম করে দেখা যাক, আর ততক্ষণে আমাদেরও কিছু হজম হয়ে যাক, আমরাও খেতে বসি এধারে। চৌকিদারের আনা মাখন রুটি ইত্যাদি খবরের কাগজ পেতে খেতে বসে গেলাম আমরা। সাপটার অদূরেই বসা হল। সাপটা মার্বেলের গুলির মতন তালগোল পাকিয়ে পড়ে রইল আমাদের পাশেই। এমন সময় জঙ্গলের ওধারে একটা খসখসানি আওয়াজ শোনা গেল। চৌকিদার বলল,
বাঘ এসে গেছে বাবু।
ওর কথা শুনেই আমরা তাকিয়ে দেখি, সত্যি ঝোপঝাড়ের আড়ালে একটা বাঘ আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমি ভারী দুঃখ করে বললাম,
রুটি মাখন টাখন শেষ পর্যন্ত বাঘের পেটেই গেল দেখছি।
কি করে যাবে? আমরা সব চেটেবুটো খেয়ে ফেলেছি না, ওর জন্য রেখেছি নাকি?
এই বলে গোবর্ধন পাউরুটির শেষ চিলতেটা মুখের মধ্যে পুরে নিল। আমি হর্ষবর্ধনকে বললাম, এক গুলিতে সাবাড় করে দিচ্ছি বেটাকে,
দাঁড়ান না।
এই বলে হর্ষবর্ধন হাতে কি একটা তুললেন। বলেই আটকে উঠলেন।
ওকে বন্দুকটা দেন কোথায়?
বন্দুক তো আমার হাতে বাবু, আপনি তো আমার হাত থেকে নেননি বন্দুক, তখন থেকে তো আমার হাতেই আছে।
নেকা, তোমার হাতে থেকে কি হবে, তুমি বন্দুক ছুটতে জানো
না বাবু। তবে তার দরকার হবে না, বাঘটা এগিয়ে এলে এই বন্দুকের কুদোর ঘায় ওর জান খতম করে দেবো, আপনারা ঘাবড়াবেন না।
হর্ষবর্ধন ততক্ষণে হাতের সাপটাকে তিন পাক ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছেন বাঘটার দিকে, আর সাপটা সবেগে গিয়ে পড়েছে বাঘের উপর। কিন্তু তার আগেই কয়েক চক্করের পাক খেয়ে সাপের পেটের থেকে ছিটকে ব্যাংটা আর ব্যাঙের পেট থেকে যত পাথর কুঁচি তীর বেগে বেরিয়ে ছড়ার মতো গিয়ে লেগেছে বাঘটার গায়ে, চোখে, মুখে, নাকে। হঠাৎ এই বেমক্কা মার খেয়ে বাঘটা ভিড়মি খেয়ে যেন অজ্ঞান হয়ে গেল তৎক্ষণাৎ, আর তার নড়াচড়া নেই। আমরা পায়ে পায়ে হতজ্ঞান বাঘটার দিকে এগোলাম। সর্পাঘাতে মারা গেল নাকি বাঘটা? চৌকিদার আর দেরি না করে বন্দুকের কুঁদোয় বাঘটার মাথা থেঁটলে দিল। তারপর চৌকিদার হর্ষবর্ধনকে বলল,
আপনার সাপের মারাই মারা পড়েছে বাঘটা, তাও সাবধানের মার নেই বাবু, তাই বন্দুকটাও মারলাম তার উপর।
ফটো তোলার লোক পাওয়া গেলে বাঘটার পিঠে বন্দুক রেখে দাঁড়িয়ে বেশ পোজ করে ফটো তোলা যেত একখানা।
এখানে ফটোওয়ালা কোথায় বাবু? এই জঙ্গলে বাঘটা নিয়ে গিয়ে আমি ভেট দেবো দারোগা বাবুকে, তাহলে আমার ইনামও মিলবে, আবার চৌকিদার থেকে এক চড়ে দফাদার হয়ে যাবো এই বাঘ মারার দরুন, বুঝলেন?
দাদা করলো বাঘের দফা রফা, আর তুমি হলে গিয়ে দফাদার? বারে,
হর্ষবর্ধন একটু যেন গুমড়ে গেছেন। তার মুখের দিকে তাকিয়ে আমি বললাম, সবাই তো বন্দুক দিয়ে বাঘ শিকার করে মশাই,
আপনি কিন্তু সবার থেকে আলাদা, আপনি সাপ ব্যাং দিয়ে বাঘ শিকার করলেন দেখছি। হর্ষবর্ধন বাবু, ও আপনার জবাব নেই।
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।